বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 18 ডিসেম্বর, তিন পৌষ এবং ফার্সি 27 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত বিষয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর নিরাপদ অভিবাসনই এখনও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সমাজ ও সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা সম্পর্কে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান নারী মানব ফুল। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মী প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান এখন আনুষ্ঠানিকভাবে শতকরা 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, জানালেন আণবিক শক্তি সংস্থার মুখপাত্র কামাল বান্দি। দুই ফিলিস্তিনিকে হত্যা করল এক ইহুদিবাদী অভিবাসী। হামাসের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে ঘোষণা। বাংলাদেশের জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা 5 এমপির আসনে ভোটগ্রহণ করতে তফসিল ঘোষণা। ভোটগ্রহণ হবে 1 ফেব্রুয়ারি। এবং ভারতের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার পরিবর্তে সরকার তাদের অধিকার কেড়ে নিচ্ছে, অভিযোগ মুসলিম নেতা মোহাম্মদ কামরুজ্জামানের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বান্দি বলেছেন তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন আনুষ্ঠানিকভাবে শতকরা 60 মাত্রায় পৌঁছেছে। তিনি আরও বলেছেন, 2020 সালের ডিসেম্বরে ইরানের সংসদে পাশ হওয়া একটি আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি শনিবার তেহরানে ইরানের একদল সংসদ সদস্যের সঙ্গে বৈঠকে বলেন, সংসদে পাশ করা আইনটি দেশের জন্য ভালো অবস্থান সৃষ্টি করেছে এবং ওই আইন অনুযায়ী আজ আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শতকরা 60-এ পৌঁছেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র সেন্ট্রিফিউজের নতুন জেনারেশন তৈরির কাজ সর্বোত্তম উপায়ে চলছে বলে তিনি জানান। ইরানের পার্লামেন্ট 2020 সালের ডিসেম্বর মাসে এক আইন পাশ করে এবং তাতে সরকারকে তার কর্তব্য নির্ধারণ করে দেয়া হয়। ওই আইনে বলা হয়, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বেঁধে দেওয়া মাত্রা আর মেনে চলা যাবে না, বরং এই মাত্রা যথাসম্ভব বাড়িয়ে দিতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ইসা জারেপুর বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে অন্তত 2টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে। তিনি আজ বার্তা সংস্থা ইরনাকে দেয় এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। ইরানের আইসিটি মন্ত্রী আরও বলেন, নাহিদ 1 ও নাহিদ 2 টু নামের স্যাটেলাইট দুটি ইরানি বিশেষজ্ঞতা তৈরি করেছেন এবং এগুলোকে মহাকাশে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এর আগে তিনি জানিয়েছিলেন খৈয়াম স্যাটেলাইটের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংস্করণ তৈরি করা হবে। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে চলন্ত গাড়ি দিয়ে আঘাত করে দুই ফিলিস্তিনি ভাইকে হত্যা করেছে একজন ইসরায়েলি অভিবাসী। ওই উগ্র ইহুদিবাদী দুই ফিলিস্তিনি যুবককে গাড়ি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এক ভাই ঘটনাস্থলে এবং অপর ভাইকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই ঘটনার বর্ণনা দিয়ে বলেছে, পশ্চিম তীরের নাবলুস সাগরের জাতারা চেকপয়েন্টের কাছে শনিবার গাড়ি থামান 28 বছর বয়সী ফিলিস্তিনি যুবক মোহাম্মদ ইউসুফ মুতাইর। গাড়ির টায়ার ঠিক করার জন্য রাস্তার পাশে গাড়ি পার্ক করেন মুতাইর। এ সময় গাড়িতে থাকা তার ভাই 24 বছর বয়সী মোহান্নাদও গাড়ি থেকে নেমে আসেন। গাড়ির ভেতরে তখন পরিবারের আরও সদস্য অবস্থান করছিলেন। এ অবস্থায় একজন উগ্র ইসরায়েলি ওই দুই ফিলিস্তিনি ভাইকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ ঘটনাস্থলে নিহত হন এবং মোহান্নাদকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের পদস্থ কর্মকর্তা আলী বারাকা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানার ক্ষমতা রাখে। তিনি শনিবার লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন। হামাস প্রতিষ্ঠার 35তম বর্ষপূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন। আলী বারাকা বলেন, 2021 সালে হামাসের নিক্ষিপ্ত আইয়াস ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাত শহরের র্যামন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সবচেয়ে দূরবর্তী শহর এইলাত। হামাসের এই কর্মকর্তা বলেন, এর অর্থ হচ্ছে গোটা ইসরায়েল এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা 5 এমপির আসনে ভোটগ্রহণ করতে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন বা ইসি। ইসির তফসিল অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি এই 5 আসনে ভোটগ্রহণ করা হবে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা 5 এমপির আসনে ভোটগ্রহণ করতে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসির তফসিল অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি এই 5 আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন 5 জানুয়ারি, মনোনয়ন যাচাই বাছাই 8 জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 15 জানুয়ারি। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমেই সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই 5 আসনে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তবে ভোটে সিসি ক্যামেরা থাকবে কিনা তা পরবর্তী সময়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্য 4 নির্বাচন কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
5টি আসন যদি আমরা আবার বলি, প্রথম হচ্ছে 5 ঠাকুরগাঁও 3 আসন, 3 39 বগুড়া 4 আসন, 41 বগুড়া 6 আসন, 44 চাঁপাইনবাবগঞ্জ 2 আসন এবং 244 ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। এই 5টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 1 ফেব্রুয়ারি 2023 সাল রোজ বুধবার।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এত সোজা নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, একটা সরকার ইচ্ছা করলেই যে জনগণের উন্নয়ন করতে পারে আওয়ামী লীগ সেটা প্রমাণ করেছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এত সহজ নয়। আমরা আইয়ুব খানকে উৎখাত করেছি, ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করে উৎখাত করেছি, জিয়া যেখানেই গেছে আন্দোলন তার বিরুদ্ধে হয়েছে, এরশাদকে উৎখাত করেছি, খালেদা জিয়া 15 ফেব্রুয়ারির ভোট চুরির পর তাকে উৎখাত করা হয়েছে, আবার 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করতে চেয়েছিল সেটাও বাতিল হয়েছে। কাজে আওয়ামী লীগ পারে, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এত সোজা নয়। আজ সকালে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভারতের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, বর্তমান সময়ে ভারতের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার পরিবর্তে সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার কেড়ে নেয়ার চেষ্টা করছে। তিনি সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য মাওলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ বন্ধ করে দেওয়ার তীব্র সমালোচনা করেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবিতে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন সোচ্চার হয়েছে। আজ রোববার সংখ্যালঘু অধিকার রক্ষা দিবস উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে আজ ফ্রন্ট পেজ একাডেমিতে একটি সম্মেলনে বক্তারা সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যার বিষয়ে আলোকপাত করেন। মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বর্তমান সময়ে দেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করার পরিবর্তে সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এ প্রসঙ্গে আজ রোববার সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন,
একের পর এক কেন্দ্রীয় সরকার তারা সংখ্যালঘুদের অধিকারের উপরে হস্তক্ষেপ করছে। আসামের বিজেপি সরকার তারা সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে স্কুলে পরিণত করে দিয়েছে। মাদ্রাসা বোর্ড এবং শিক্ষা দপ্তরটিও তারা বিলুপ্ত ঘটিয়েছে। এটার বিরুদ্ধে আজকের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা সোচ্চার হয়েছি।
সংখ্যালঘু ছাত্রদের বৃত্তির বিষয়ে জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশনকে জানানো হবে এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাওয়া হবে যাতে এগুলো বহাল রাখা হয় বলেও মন্তব্য করেন মোহাম্মদ কামরুজ্জামান। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাটের কসায় আখ্যায়িত করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো যে মন্তব্য করেছিলেন তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, পাক পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য অত্যন্ত নিম্নমানের যা পাকিস্তানের সঙ্গে মানানসই নয়। এবার পাল্টা বিবৃতি দিয়ে ভারতের বক্তব্যে দেশটির হতাশা ফুটে উঠেছে বলে উল্লেখ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাকরা বালুচ। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বালুচ বলেন, 2002 সালে গুজরাটের গণহত্যার বাস্তবতা আড়াল করার চেষ্টা করেছে ভারত সরকার। এটা ছিল হত্যা, ধর্ষণ ও লুটপাট এক লজ্জাজনক কাহিনী। আসল কথা হচ্ছে, গুজরাটের গণহত্যার নীল নকশাকারীরা বিচার এড়িয়ে গেছেন এবং ভারত সরকারের মূল পদগুলোতে বসে আছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোয় রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জের ধরে বিদ্যুতের যে মারাত্মক সংকট দেখা দিয়েছিল তা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। 10 মাস আগে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর শুক্রবার অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্রের হামলা চালায় রাশিয়া। জেলেনস্কি শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে বলেন, প্রায় 60 লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপিত হয়েছে। তিনি বলেন, বিরতিহীনভাবে জ্বালানি স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে, তবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য আরও অনেক দিন ধরে কাজ করতে হবে বলে তিনি জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষ রোগীর মতো। তিনি শনিবার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ ন্যাশনালে লেখা এক বার্তায় এ কথা বলেন। তিনি ওই পোস্টে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এবং বিচার বিভাগের কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তির মতো। কুটিল FBI, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত। তিনি অতীতের মতো আবারও দাবি করেছেন যে গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ ছিল, এ কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করেছিল বলে তিনি দাবি করেন। 2020 সালের নির্বাচনের পরপরই ভোট জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ করেন ট্রাম্প। এরপর তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকেরা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনি জনগণ যাতে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে পারে সে লক্ষ্যে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। এই প্রস্তাবের সুফল সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ফিলিস্তিনি জনগণ যাতে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করতে পারে সে লক্ষ্যে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। ১৯৪৮ সাল থেকে ফিলিস্তিন এমন পরিস্থিতির সাক্ষী হয়েছে যার কারণে তার ভৌগোলিক কাঠামো দিন দিন হ্রাসই পাচ্ছে। ফলে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে ফিলিস্তিন ভূখণ্ডের ৮৫% ভূমি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলে রয়েছে। এ অবস্থার প্রধান কারণ হচ্ছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সম্প্রসারণবাদী ও দখলদারিত্বের প্রকৃতির পাশাপাশি বৃহৎ শক্তিগুলোর সমর্থন এবং জাতিসংঘের নিষ্ক্রিয়তা। জাতিসংঘে ফিলিস্তিনি জনগণের তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার বিষয়ে প্রস্তাব পাশ এমন একটি পদক্ষেপ যেটি ফিলিস্তিনি জনগণের ভৌগোলিক অধিকারের উপর জোর দিচ্ছে। এই প্রেক্ষাপটে হামাস আন্দোলনের সদস্য হিশাম কাসেম বলেছেন, এই প্রস্তাবের পক্ষে সর্বাধিক সমর্থন ফিলিস্তিনি জাতির ভাগ্য নির্ধারণের অধিকার পূরণের প্রয়োজনীয়তার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান সমর্থন ও বিশ্বাস এবং ইহুদিদের অবৈধ বসতি ভাঙ্গনের পাশাপাশি ফিলিস্তিনি ভূমি দখল এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসন ও রক্তক্ষয়ী অপরাধের জন্য তেল আবিবের নেতাদের বিচারের প্রতি ইঙ্গিত দিচ্ছে। এই প্রস্তাবে দুটি বার্তা রয়েছে। প্রথম বার্তা হল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এমন একটি প্রতিষ্ঠান যেটি প্রভাবশালীদের দখলে রয়েছে এবং যেটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া ও ন্যায় বিচারের কাঠামোর মধ্যে তার দায়িত্ব পালন করতে পারে না। যদিও বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশ ফিলিস্তিনি জাতির অধিকারকে সমর্থন করে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদারিত্বের নিন্দা করে, কিন্তু নিরাপত্তা পরিষদ এই সংখ্যাগরিষ্ঠের কণ্ঠস্বর শুনতে পায় না। তার তিন স্থায়ী পশ্চিমা সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ফ্রান্সের সমর্থনে এই কাউন্সিল ফিলিস্তিনিদের পক্ষে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধেও কোনো প্রস্তাব পাশ করে না। এমনকি এই তিন পশ্চিমা দেশ জাতিসংঘে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার শাসক গোষ্ঠীর অপরাধ উত্থাপন করারও অনুমতি দেয় না। আরেকটি বার্তা হল, জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিদের সমর্থনের প্রস্তাব গ্রহণ যদিও একটি উপযুক্ত পদক্ষেপ, তবে এই ধরনের প্রস্তাবগুলো ফিলিস্তিন ইস্যুতে এবং তেল আবিবের অপরাধযোগ্য বন্ধ করতে কোনো প্রভাব বিস্তার করে না, কারণ সাধারণ পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আন্তর্জাতিক অভিবাসী দিবসে বিশেষজ্ঞরা মনে করেন নিরাপদ অভিবাসনই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের পরিসংখ্যান বলছে প্রতি বছর প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দেশের শ্রমবাজারে যুক্ত হচ্ছে, কিন্তু বিপুল এই জনগোষ্ঠীর জন্য সৃষ্টি হচ্ছে না নতুন কর্মসংস্থানের নতুন কোনো সুযোগ। নতুন শ্রমশক্তির মধ্যে মাত্র ৭ লাখ দেশে কাজ করে আকাঙ্ক্ষা অনুযায়ী আয় করতে পারছেন, বাকিরা যে কোনো উপায়ে জীবন ধারণের পথ খোঁজেন। দেশে পর্যাপ্ত সুযোগ না থাকায় এর বড় অংশই কাজের জন্য বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করেন। এরাই প্রবাসী, এরাই রেমিটেন্সের যোদ্ধা। কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অভিবাসন খাতে এখনো চলছে নানামুখী প্রতারণা। একদিকে দালাল চক্র, অন্যদিকে সরকারি সেবায় অব্যবস্থাপনা, সব মিলিয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন কাজের জন্য অভিবাসনে আগ্রহীরাও। এমনিতেই বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, তার উপরে আছে টাকা দেওয়ার পর দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হওয়ার শঙ্কা। এখানেই শেষ নয়, ভিন দেশে পাড়ি জমানোর পরেও নানা সংকটে দিন কাটান প্রবাসী কর্মীরা। এই অবস্থায় বিদেশে কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহ বাড়াতে নিরাপদ অভিবাসনই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক অভিবাসী দিবসে কেমন আছেন প্রবাসের রেমিটেন্স যোদ্ধারা, আর কতখানি নিশ্চিত হয়েছে তাদের মর্যাদাপূর্ণ অভিবাসন, এ বিষয়ে জানতে কথা হয় সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরীর সঙ্গে। তিনি বলেন,
3,40,000 টাকা হলে রাজি হয়ে যাও, এই কথাটা যে লোকটা বলছে আমি যদি জিজ্ঞেস করতাম আমি এটা আমি এসে বলতে পারতাম, কিন্তু এইটার পিছনে ব্যবস্থা নেবার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া এতই দুর্বল। আমাদের আগে সাগে মরহুম অর্থমন্ত্রী বলেছিলেন, এরা এত ক্ষমতাবান, এরা সাগরের চুরি করলে আমরা কিছু করতে পারি না। একজন সিটিং মিনিস্টার একজন এই কথাটা বলেছেন।
বাইরার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেছেন,
আমার কর্মী ভাই যে বিদেশে যাচ্ছেন তার মূল যে থাকার জায়গাটি কাজ করবার সেটি 3-5 বছর, সেটি কিন্তু প্রবাস, সেটি কিন্তু কর্মস্থলে। সেখানে কতটুকু আমরা তাকে নিরাপদ এবং কতটুকু তাকে মর্যাদা সম্পন্ন রাখতে পারছি, এটি হলো বড় চ্যালেঞ্জ।
আর কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ডিজি শহীদুল আলম এনডিসি বলেছেন, 1976 সাল থেকে 2022 অক্টোবর পর্যন্ত 1,45,82,000 বাংলাদেশি বৈধভাবে কাজ নিয়ে বিদেশে গেছেন। সেই সঙ্গে ভ্রমণ ভিসা সহ নানা প্রক্রিয়ায় বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন আরও 1 কোটি বাংলাদেশি। এদের সবার কথা চিন্তা করেই সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছে, যা আগামীতে আরও বেশি সেবা নিশ্চিত করবে প্রবাসী কর্মীদের।
সর্বোচ্চ পরিমাণ কর্মী পাঠিয়েছে গত বছর, এটি হচ্ছে 9,68,000, আর যদি আমরা জুলাই থেকে হিসাব করি তাহলে প্রতি মাসে 90,000 কর্মী বাইরে যাবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর অবস্থা এবং আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
নারী সম্পর্কে যুগে যুগে নানা ধরনের চরমপন্থী বা প্রান্তিক ধারণা দেখা গেছে। কোনো কোনো ক্ষেত্রে নারীকে খোদা বা প্রভুর সমতুল্য, কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে পশুর সমতুল্য বলে ধরে নিয়েছে প্রাচীন মানব সমাজ। আসলে তাদেরকে খুব কমই যথাযথ মর্যাদা দেয়া হয়েছে। দৃষ্টান্ত হিসেবে গত কয়েকটি পর্বে প্রাচীন গ্রিস ও রোমে নারীদের অবস্থার কিছু দিক আমরা তুলে ধরেছি। আজ আমরা ইসলাম পূর্বযুগের আরব সমাজের নারীদের অমানবিক অবস্থার বিষয়েও আলোকপাত করব। সে যুগের আরব নারীদের অবস্থা ছিল এত অমানবিক যে আরবরা নারী ও কন্যাদেরকে পশুর সঙ্গে বিনিময় করত এবং কেনা বেচা করত। এতে তাদের কোনো লজ্জা হতো না। আরব নারীদের সামাজিক ও ব্যক্তিগত কোনো অধিকার ছিল না। সে যুগের আরব সমাজ ছিল পুরুষের একক কর্তৃত্বাধীন। তারা সীমাহীন ক্ষমতা ভোগ করত, এমনকি সন্তানদের জীবিত রাখা ও না রাখা ছিল তাদের ইচ্ছাধীন বিষয়ে।
আরব উপদ্বীপের লোকজন বেদুইনদের মতো তাঁবুতে বসবাস করত। উষ্ণ ও শুকনো মরুময় এ অঞ্চলে পানি সহজলভ্য ছিল না। ইসলাম পূর্বযুগে আরবদের অনেকেই লুটপাট করে জীবন চালাত। তারা নানা ধরনের ভুল, অর্থহীন ও কুসংস্কারাচ্ছন্ন ধারণায় বিশ্বাস করত। অত্যন্ত গোঁড়া প্রকৃতির এই আরবরা নারীকে কেবল সন্তান জন্ম দেওয়ার মাধ্যম, দাসী ও যৌন সেবিকা বলে মনে করত। বাবারা নিজ কন্যাকে ও স্বামীরা নিজ নিজ স্ত্রীদেরকে দুর্বল ও মূল্যহীন অস্তিত্ব বলে ভাবত। জীবনের কোনো ক্ষেত্রেই আরব মায়েদের কোনো অধিকার ছিল না। আরবদের মধ্যে একটি সংস্কার ছিল এমন যে, তারা সফরে যাওয়ার সময় গাছের কোনো ডালে বা কাণ্ডে একটি রশি বেঁধে রাখত। ফেরার পর তারা যদি এ রশি দেখতে পেত তাহলে তারা ভাবত যে তাদের স্ত্রীরা এ সময়ে চারিত্রিক দিক থেকে পবিত্রই থেকেছেন। আর কোনো কারণে ওই রশি যদি নষ্ট হয়ে যেত তাহলে তারা স্ত্রীকে বিশ্বাসঘাতক ভেবে তার উপর যে কোনো ধরনের জুলুম চালাত।
জাহেলি যুগের আরবরা কন্যা সন্তান জন্ম নেয়াকে অশুভ বলে ভাবত, তাই কোনো নারী কন্যা সন্তান জন্ম দিলে তা গোপন রাখত এবং নিজের বান্ধবী ও পরিচিত কাউকেই এ সংবাদ দিত না। স্বামী যদি তার কন্যা সন্তানের জন্ম নেয়ার খবর পেত তাহলে লজ্জায় নিজেকে গোপন করে রাখত কিংবা অত্যন্ত অনিচ্ছায় ও কোনো যত্ন নেয়া ছাড়াই ওই কন্যা সন্তানকে লালন করত। কন্যা সন্তান কিছুটা বড় হলে তাকে খুব রুক্ষ একটি পোশাক পরিয়ে পশু চড়াতে পাঠানো হতো। কন্যা সন্তানের জন্ম নেয়াকে অনেক আরব এতটা অশুভ ভাবত যে তারা ওই নবজাত কন্যাকে জীবন্ত কবর দিতে প্রস্তুত থাকত। কোনোভাবে কন্যা সন্তানের জনক হওয়ার খবর পেলে অশুভ অবস্থা হতে মুক্তি পাওয়ার আশায় ও লোকনিন্দা এড়াতে তারা কন্যাকে জীবন্ত কবর দিত। পবিত্র কোরআনের সূরা নাহলে এ সম্পর্কে মহান আল্লাহ বলেছেন,
যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তারা মুখ কালো হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে রাখে। সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না, তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। কন্যা সন্তানকে সুশিক্ষিত করে একজন যুবকের কাছে বিয়ে দেওয়ার ধারণা জাহিলি জামানার আরবদের কাছে ছিল খুবই অসম্মানজনক বিষয়। সে যুগে আরব গোত্রগুলোর মধ্যে সংঘাত ও যুদ্ধ লেগেই থাকত, তাই তারা যুদ্ধের জন্য সাহসী পুত্র সন্তানের জন্ম কামনা করত। অন্যদিকে যুদ্ধের সময় কন্যা সন্তান বা নারীরা যুদ্ধবন্দী হতো, আর এ বিষয়টিও ছিল পুরুষদের জন্য বড় ধরনের কলঙ্ক। তাই এই সব লজ্জার সম্ভাব্য শিকার হওয়ার আগেই তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত।
জাহেলি যুগের আরব রীতি অনুযায়ী নারী ও শিশুরা সম্পদের উত্তরাধিকারী হতে পারত না। কোন স্ত্রী বিধবা হলে তার পুত্র সন্তান, শ্বশুর বা দেবর তাকে বিক্রি করত অথবা তাকে কারো কাছে অর্পণ করে বিনিময়ে কোনো পণ্য সংগ্রহ করত। দেবর বা শ্বশুর এই নারীকে কখনো বিয়ে করত বিনা মোহরানায় অথবা তাকে অন্য কারো কাছে বিয়ে দিয়ে মোহরানার অর্থ নিজেরা নিত, কখনো বা ওই বিধবাকে আর বিয়েই করতে দিত না। জাহেলি যুগে জীবনসঙ্গী নির্বাচনে নারীর পছন্দ বা অধিকার ছিল খুবই সীমিত। অন্যদিকে এ বিষয়ে পুরুষের ছিল পরিপূর্ণ অধিকার। মেয়েদের জন্য সর্বপ্রথম যে প্রস্তাবকে গুরুত্ব দিতে হতো তা হল চাচাতো ভাইকে বিয়ে করা। চাচাতো ভাই এ বিষয়ে আগ্রহী না হলে অন্যরা এ বিষয়ে অগ্রণী হতে পারত। সময়ের পরিক্রমায় পারিবারিক বিয়ের স্থান দখল করে গোত্রীয় বিয়ে এবং এ ধরনের বিয়ে গোত্রের মধ্যে ব্যক্তির সম্মান বাড়িয়ে দিত।
জাহিলি যুগের আরব পুরুষরা যত খুশি তত সংখ্যক নারীকে বিয়ে করতে পারত। স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠারও কোনো বাধ্যবাধকতা ছিল না। পুরুষদের কাছে যে স্ত্রী ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয় সেই স্ত্রী অন্য স্ত্রীদের তুলনায় ভালো থাকার অবস্থায় থাকত। ইন্দ্রিয় ভোগবিলাসে ডুবে থাকা ছিল সে যুগের আরব পুরুষদের অনৈতিক অবস্থার সাধারণ চিত্র। অনেক পুরুষ তার দাসীদের দেহ ব্যবসায় নিয়োজিত করে অর্থ উপার্জন করত। ইসলাম পূর্ব যুগে তথা অজ্ঞতার যুগে আরব সমাজে তালাক ছিল কেবলই পুরুষের নিয়ন্ত্রিত বিষয়। রাগের মাথায় বা অজ্ঞতাপ্রসূত কিংবা স্ত্রীর গোত্রের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে তারা তালাক দিত। তালাকের পর অন্য কোনো পুরুষকে বিয়ে করার অধিকার নারীর ছিল না। তালাক দিলেও সাবেক স্ত্রীকে অন্য কোনো পুরুষের স্ত্রী হতে দেখাকে তারা অপমানজনক বলে মনে করত। অবশ্য কখনো কখনো অর্থের বিনিময়ে তারা এ বিষয়ে সম্মতি দিত। এভাবে তালাকের বিষয়টিও ছিল আরব পুরুষদের হাতে শোষণ বা সুবিধা হাসিলের হাতিয়ার।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 18 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আওয়ামী লীগকে উৎখাত করা এতই সোজা, বললেন প্রধানমন্ত্রী যুগান্তর। বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করল আওয়ামী লীগ, ওবায়দুল কাদের মানব জমিন। পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনে আলোচনা, যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রথম আলো। মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার ঘাটতি ছিল না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইত্তেফাক। আজ সকালে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত, বিপজ্জনক, কালের কণ্ঠ। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব মোড়লদের দায়িত্ব আছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ডামাডোলের রাজস্থানে পাইলট হন সচিব, রাহুলের সামনেই স্লোগান মুখ্যমন্ত্রী করার দাবিতে আনন্দবাজার পত্রিকা। সুপ্রিম কোর্টে ধাক্কার পরেও লড়াই ছাড়তে নারাজ, ন্যায় মিলবে, আশাবাদী বিলকিসের আইনজীবী। সংবাদ প্রতিদিন, অসুস্থ আরও এক অনশনরত মেডিকেল পড়ুয়া নিয়ে যাওয়া হল এমার্জেন্সিতে। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথম আলোর প্রধান খবরে লেখা হয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানী শাহিনবাগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এবার ওয়াশিংটনে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সঙ্গে আলোচনায় পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। 15 ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে মোহাম্মদ ইমরানের সঙ্গে ডোনাল্ড লুর এই আলোচনা অনুষ্ঠিত হয়। আজ দুপুরে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। রাজনীতির কয়েকটি খবর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে যেসব দাবি জানিয়েছেন তার মধ্যে যেগুলো যৌক্তিক সেগুলো প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন, পূরণ করে দেবেন। আজ সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। বিএনপি বলেছে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর লুটপাট, ক্ষতি হয়েছে 51 লাখ টাকা। এদিকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া 5টি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 1 ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বললেন প্রধানমন্ত্রী। মানব জমিন সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, বাংলাদেশের সরকার প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখনও দেশবিরোধী ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগকে উৎখাত করা এতই সোজা? প্রধানমন্ত্রী বললেন, শুধু আওয়ামী লীগই দেশে গণতন্ত্র নিশ্চিত করেছে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল এত ভালোভাবে মানুষের অধিকার রক্ষা করেছে কি? তবে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে উন্মাদের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। তিনি বলেন, এই সরকারের হাতে দেশের মানুষ কিংবা দেশে কর্মরত বিদেশিরা কেউই নিরাপদ নয়। বিবি থেকে সরকারের ঋণ 50,000 কোটি টাকা। যুগান্তরের অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে সরকারি খাতে আমদানি ব্যয়সহ অন্যান্য খাতে খরচ বেড়েছে। অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বাড়তি খরচ মেটাতে চাহিদা অনুযায়ী আয় বাড়াতে পারছে না সরকার, ফলে সরকারের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাবে বড় ঘাটতি দেখা দিয়েছে। এ ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, অন্যান্য সময় বাণিজ্যিক ব্যাংক ও সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নিত। এখন তারল্য সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, সঞ্চয়পত্র বিক্রিও কমে গেছে। ফলে চলতি অর্থ বছরের জুলাই থেকে গত 7 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে 50,000 কোটি টাকা। কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, বাতাসের মান বিপজ্জনক নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। আজ শনিবার 9টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর 308। 201 থেকে 300-এর মধ্যে থাকা এ কিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়, আর 301-এর বেশি স্কোরকে বিপজ্জনক বলা হয়। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সুপ্রিম কোর্টে ধাক্কার পরেও লড়াই ছাড়তে নারাজ, ন্যায় মিলবে আশাবাদী বিলকিসের আইনজীবী। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, গতকাল সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন বিলকিস বানু। 2002 সালে গণধর্ষণের ঘটনায় অপরাধীদের জেল থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে আবেদন জানিয়েছিলেন, সেই আবেদন শনিবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। যদিও আদালতের এই সিদ্ধান্তকে আইনি হার বলতে নারাজ বিলকিসের স্বামী ও আইনজীবী শোভা গুপ্তা। বিলকিসের ধর্ষণের ঘটনায় 11 দোষী সাব্যস্তের মুক্তির রায়ের পুনর্বিবেচনার আবেদন প্রসঙ্গে শোভা জানান, শীর্ষ আদালতের সিদ্ধান্ত তারা মেনে নিলেও বিষয়টিকে আইনি হার হিসেবে দেখছেন না। সংবিধান ও আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে তাদের, তাঁর কথায় ন্যায় মিলবে, লড়াই ছাড়লে চলবে না। সংবাদ প্রতিদিনের অন্য একটি খবরের শিরোনাম, আপনি প্রথম পাশে এসে দাঁড়ালেন, সাংসদ শতাব্দী রায়কে দেখে আপ্লুত লালন শেখের স্ত্রী। বিস্তারিত খবরে লেখা হয়েছে, বকটুই কাণ্ডে সিবিআই হেফাজতে থাকা অবস্থায় লালন শেখের মৃত্যুর প্রায় 1 সপ্তাহ পর তার বাড়িতে দেখা গেল শাসক দলের কোনো নেতাকে। রোববার সকালে বকটুই গ্রামে গেলেন বীরভূমের তারকা তৃণমূল সাংসদ শতাব্দী রায়।
আর তাকে দেখে আপ্লুত লালনের স্ত্রী রেশমা বিবি। তিনি সাংসদের হাত ধরে বললেন, আপনি প্রথম এলেন, এখনও তো কেউ পাশে এসে দাঁড়ায়নি, আমরা আইনের ভরসায় লড়ছি, রাজ্যের উপর বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, শতাব্দীও সব রকমভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন বলে খবর। মার্চ মাসে রামপুরহাটের বকটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং সিবিআই হেফাজতে তার ঝুলন্ত দেহ পাওয়া যায় ১২ ডিসেম্বর। কিভাবে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হল সেই প্রশ্ন তোলেন তিনি। এদিকে লালনের স্ত্রী সিবিআই এর বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করেছেন। এই মৃত্যুর তদন্ত করছে সিআইডি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আলোচনা সুখের নীড়।
সুখের নীড়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই ধারাবাহিকের ৪০তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহামানবদের পারিবারিক জীবনে রয়েছে পারিবারিক বিষয়ে মানব জাতির জন্য সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। আমিরুল মোমিনীন হজরত আলী আলাইহিস সালাম ও হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা ছিলেন এমনই এক আদর্শ পরিবার যার প্রশংসা এসেছে পবিত্র কোরআনে। তাঁদের পারিবারিক আচরণে রয়েছে নম্রতা ও শিষ্টার অনন্য শিক্ষা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সঙ্গে হজরত ফাতিমার ছিল আন্তরিক স্নেহ ও গভীর অনুরাগের সম্পর্ক, কিন্তু তা সত্ত্বেও বাবার প্রতি শ্রদ্ধা ও বিনম্রতার কোনো ঘাটতি কখনো হজরত ফাতিমার মধ্যে দেখা যায়নি। যখন পবিত্র কোরআনে এ আয়াত নাজিল হয় যে মহানবীকে তাঁর নাম ধরে ডাকা যাবে না, তখন হজরত ফাতিমাও মহানবীর অনন্য সুউচ্চ মর্যাদার কথা ভেবে তাঁকে হে পিতা বলে সম্বোধন না করে হে আল্লাহর রাসুল বলে সম্বোধন করতে থাকেন। কিন্তু কয়েকবার এভাবে ডাকার পরও হজরত ফাতিমা বাবার কাছে কোনো জবাব পেলেন না। মহানবী নিজেই এ বিষয়ে বললেন, হে আমার কন্যা, এই আয়াত তোমার ও তোমার বংশধরদের জন্য নাজিল হয়নি, তুমি আমা থেকে ও আমি তোমা থেকে, তুমি আমাকে হে পিতা বলেই ডাকো, কারণ তোমার এই ডাক আমার হৃদয়ের জন্য বেশি প্রিয় ও আল্লাহর কাছেও বেশি সন্তোষজনক।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের অনুরাগী ও অনুসারীদের মধ্যে হাদিসে কিসা নামে একটি হাদিস বহুল প্রচলিত। এই হাদিসে মহানবী ও তার পবিত্র আহলে বাইতের ফজিলত তুলে ধরা হয়েছে। কিসা বা চাদরের ঘটনাটি ঘটেছিল মহানবীর স্ত্রী উম্মুল মোমেনিন হজরত উম্মে সালমার ঘরে। সংক্ষেপে উক্ত ঘটনাটি হল, মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত ফাতেমাকে ডেকে তার মাধ্যমে একটি চাদর আনিয়ে প্রথমে নিজেকে তাতে আবৃত করেন, এরপর একে একে হজরত হাসান ও হোসেনকে এবং হজরত আলীকে ও সবশেষে হজরত ফাতেমাকেও তাদের পৃথক পৃথক আবেদনের প্রেক্ষাপটে ওই একই চাদরের নিচে ঢেকে নেন। এরপর মহানবী বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তম রূপে পবিত্র করো। তখন উম্মে সালমা বলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, তুমি স্বস্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যেই আছো। এ অবস্থায় মহান আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল করে বলেছেন, হে আহলে বাইত, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূরে রাখতে এবং তোমাদেরকে পবিত্র করতে পূর্ণ পবিত্রকরণের মাধ্যমে।
হাদিসে কিসাই উল্লেখিত 5 ব্যক্তি ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ ইসলামের ভাগ্য নির্ধারণে তাঁদের ভূমিকা অন্য সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অথচ তারা একই পরিবারের সদস্য। এই হাদিস পারিবারিক সদস্যদের পারস্পরিক আদব কায়দা ও নম্রতাও তুলে ধরে। এখানে হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা দুই প্রজন্মের সেতুবন্ধন। তিনি একদিকে স্ত্রী, বাবারও মাতৃ সদস্য ও অন্যদিকে নিজ সন্তানদেরও মাতা। এখানে মহানবী এই 5 জনের মধ্যে একজন নানা, শ্বশুর এবং ভ্রাতা ও পিতা হিসেবে স্নেহ ও অনুরাগের জন্যই বিশেষভাবে প্রশংসিত। রাজনৈতিক ও ধর্মীয় মর্যাদা সহ অন্যান্য মহামর্যাদাগুলোর জন্য নন। হাদিসে কিসাই ব্যবহৃত সম্বোধনগুলোর মধ্যে রয়েছে অনুরাগ ও মমতার গভীর প্রকাশ। যেমন হজরত ফাতিমা সন্তানকে বলেছেন, হে পুত্র আমার, বা চোখের আলো, হৃদয়ের ফল। আর মহানবী নিজ নাতিকে বলেছেন, পুত্র আমার, উম্মতের শাফাতকারী। এবং জামাতা আলীকে বলেছেন, আমার ভাই, আমার প্রতিনিধি ও স্থলাভিষিক্ত এবং আমার পতাকাধারী ইত্যাদি অভিধায়ী। কন্যাকে বলেছেন, কন্যা আমার, আমার দেহের অংশ। এছাড়াও তিনি মহান আল্লাহকে বলেছেন, এদের শরীরের গোশত হচ্ছে আমার গোশত ও এদের রক্ত হচ্ছে আমার রক্ত।
মহানবীর পবিত্র পরিবারের পুরুষের একক কর্তৃত্ব বা কর্তৃত্বকামিতা নেই। গৃহকর্তা গৃহকর্তীকে আগে সালাম দিচ্ছেন ও পরে ঢুকছেন। পিতামহ কন্যাকে নিজের দেহের অংশ বলে উল্লেখ করছেন। এটা ঘটল এমন সমাজে যেখানে তখনও নির্দয়ী পিতারা কন্যাদের জীবন্ত কবর দিত। এই মহান পরিবারের সদস্যদের পারস্পরিক শ্রদ্ধা ও বিনম্রতা প্রকাশও লক্ষণীয়। নানার কাছে যেতে শিশু হাসান ও হোসেন অনুমতি নিচ্ছেন। কন্যা ও জামাতা গৃহিণী ও গৃহকর্তা হওয়া সত্ত্বেও মহানবীর কাছে আসতে অনুমতি নিয়ে শ্রদ্ধা ও ভদ্রতার বিশেষ প্রকাশ ঘটিয়েছেন। যে পরিবারে এমন শ্রদ্ধা ও নম্র আচরণের চর্চা থাকবে, সেখানে কোনো কিছুই ক্ষতিগ্রস্ত বা হুমকিগ্রস্ত হয় না। এসব বিষয় পরিবারকে করে মজবুত এবং সমাজও এমন সুস্থ ও নৈতিকতার গুণে সজ্জিত ব্যক্তিদের মাধ্যমে হয় সমৃদ্ধ।
আমিরুল মোমেনিন হজরত আলী আলাইহিসসালাম বলেছেন, দুনিয়া হচ্ছে 2 দিনের, একদিন তা তোমার পক্ষে ও অন্যদিন তা তোমার বিপক্ষে। যে দিনটি তোমার পক্ষে সেদিনের জন্য অহংকারী হও না, আর যে দিনটি তোমার বিপক্ষে সেদিনের জন্য হতাশা হইও না, কারণ এ 2 দিনেরই অবসান ঘটবে। আপনি সন্তানকে নিয়ে যখন পথে হাঁটছেন, তখন মাঝে মধ্যে পথের দিকে নিজেকে ঝুঁকিয়ে পাথর বা বিপদজনক জিনিসগুলো সরিয়ে দিন। শিশু যদি এ বিষয়ে প্রশ্ন করে, তাহলে তাকে ব্যাখ্যা দিন যে কেউ যাতে হোঁচট না খায় সেজন্যই এটা করছি। আপনি এটাও বলুন যে পথিকেরা কখনো হয়তো জানবে না যে পথ থেকে তুলে নেওয়া হয়েছে ইট বা পাথর, ও তাই কেউ ধন্যবাদও জানাবে না। কিন্তু ধন্যবাদ পাওয়ার জন্যই তো সব কাজ করতে হয় না। কোনো প্রত্যাশা ছাড়াই দয়া প্রদর্শনের অভ্যাস গড়ুন ও সন্তানদেরকেও তা শেখান। তা না হলে দেখা যাবে অন্যদের ভালো কাজের প্রত্যাশায় বসে থেকে আপনার দিন চলে যাবে বছরের পর বছর, কিন্তু আপনি নিজে ভালো কাজে শরীক হচ্ছেন না।
মাঝে মধ্যে বয়স্ক বা বৃদ্ধ আত্মীয়ের কার্পেটের নিচে গোপনে কিছু টাকা রেখে আসুন, যাতে তিনি কখনো জানতে না পারেন যে আপনি ওখানে টাকা রেখেছেন। অবশ্য ব্যাপারটি আপনার সন্তানকে জানান, যাতে তারা শিখতে পারে যে কিভাবে গোপনেও দান করা যায় ধন্যবাদ লাভের কোনো প্রত্যাশা না রেখেই। কারণ মহান আল্লাহ বলেছেন, তোমরা কেবল আমার সন্তুষ্টির জন্যই দান করো। আসলে মানুষের হৃদয়গুলো এ ধরনের উদার ভালোবাসারই মুখাপেক্ষী। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী আজ এ দাবি করেছে। তারা বলেছে উত্তর পিয়ংগান প্রদেশের তং চাং রি এলাকা থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরান এখন আনুষ্ঠানিকভাবে শতকরা 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, জানালেন আণবিক শক্তি সংস্থার মুখপাত্র। দুই ফিলিস্তিনিকে হত্যা করল এক ইহুদিবাদী অভিবাসী। হামাসের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে ঘোষণা। বাংলাদেশের জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা 5 এমপির আসনে ভোট গ্রহণ করতে তফসিল ঘোষণা। ভোট গ্রহণ হবে 1 ফেব্রুয়ারি। এবং ভারতের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার পরিবর্তে সরকার তাদের অধিকার কেড়ে নিচ্ছে, অভিযোগ মুসলিম নেতা মোহাম্মদ কামরুজ্জামানের। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 10 00 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 11048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।